आनंद लीलामय विग्रहाय हिमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सर्वासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। मुकम करोति वासलंग पंगुलंग हयते गिरिं जत्कृपा तमहं वंदे परमानंद माधव गुरु दिन तारणं श्री चैतन्यश्वरम नमः विष्णु पादाय कृष्ण पृष्ठाय। आज के आदि लीला प्रथम परिच्छेद तक हमरा शुरू करबो माने चैतन्य चरितमृतर शिक्षा अत्यंत गुरुत्वपूर्ण समस्त विश्ववासी दर जन्म श्रील भक्ति सिद्धांत सरस्वती संपर्क बोलछेन जे कखन कोन समय जदि तुम्हारे ग्रामे बन्या आसे और घर डूबे जाए तो বাড়িতে যা কিছু আছে সব কিছু ফেলে রেখে তিনটে গ্রন্থ নিয়ে ছাতের উপরে উঠবে, গীতা ভাগবত আর চৈতন্য চরিতামৃত। তো জল বাড়তে 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 উপরে যাবে, তখন জল তখন হাতটা তোলে বইটা ধরে রাখতে হবে সব। আর যদি ধরে না রাখতে পারো খুব ভারী হয় তাহলে প্রথমে গীতাকে ফেলবে, তবু আরো ভারী তো ভাগবত ফেলবে, চৈতন্য চৈতন্য শেষ পর্যন্ত রাখবে। তার মানে নয় যে গীতা ভাগবতের মূল্যটা কম, তা নয়। চৈতন্য চৈতন্য ধরে রাখলে আমরা সমস্ত বৈদিক সাহিত্যের সার গীতা ভাগবত উপনিষদ সব কিছু এই চৈতন্য চৈতন্যতে আমরা পাব। সেজন্য চৈতন্য চৈতন্যতে সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রকাশ করা হয়েছে, এমনকি বেদেও যে তত্ত্ব সুস্পষ্ট হয় প্রকাশ করা হয় না, যাকে বলা হয়েছে বেদগোপ্য। বেদেও যে বিষয়বস্তুকে গুপ্তভাবে রাখা হয়েছে সে সমস্ত বিষয় জগৎবাসীদের কল্যাণের জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো আমরা শ্লোক অনুবাদ ইত্যাদি পাঠ করে শ্রবণ করব। তো প্রথম স্বর প্রতিটা শ্লোক আমরা বলে রিপিট করতে পারি। বন্দে গুরু নিষ ভক্ত ঈশমীশাবতারকান তৎপ্রকাশং তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঞ্জকম। তো চৈতন্য চৈতন্যতের এই শ্লোকটির অনুবাদ হচ্ছে সর্বপ্রথমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, 13টি না 14টি শ্লোকে মঙ্গলাচরণ বর্ণনা করছেন। তার প্রথম শ্লোকে তিনি বলছেন বন্দে গুরুন, গুরুন বহুবচক হওয়ার দরুন অনেক গুরুদের কথা বলা আছে, এক গুরু নয়। আমি দীক্ষা ও শিক্ষা বাদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি ভক্তবৃন্দের পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তো মঙ্গলাচরণে তিন প্রকারের মঙ্গলাচরণ বলা আছে, তিন প্রকারের মঙ্গলাচরণ রয়েছে। তো মঙ্গলাচরণে নমস্কার আর বস্তু নির্দেশ এবং আশীর্বাদ এই তিনটে বিষয় এখানে চর্চা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। তো প্রথম দুটি শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই নমস্কার জানিয়েছেন, তার বন্দন করছেন, বন্দনা করছেন, নমস্কার বা ইষ্টদেবের বন্দনা করছেন। তো প্রথম দুটি শ্লোক ইষ্টদেবের বন্দনা, তার মধ্যে প্রথম শ্লোকটি এই যে বন্দনা দুই প্রকার, সামান্য আর বিশেষ বন্দনা। সামান্য মানে কি, যে মুখ্য যাকে বন্দনা করছে তার সঙ্গে আরো কয়েকজনকে সমান অধিকার দিয়ে তার বন্দনা করা হচ্ছে, তাকে বলে সামান্য বন্দনা। যেরকম এই প্রথম শ্লোকে ছয়টি তত্ত্ব প্রকাশ করা হয়েছে, বন্দে গুরুন, তারপরে গুরু ঈশ ভক্ত, ঈশ অবতার, তার প্রকাশ, তার শক্তি আর স্বয়ং কৃষ্ণ, এই ছয় জনের বন্দনা করা আছে। কৃষ্ণ, গুরু, ভক্ত, অবতার আর প্রকাশ আর শক্তি, একে বলা আছে সামান্য বন্দনা। আর বিশেষ দ্বিতীয় শ্লোকে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনুদৌ। তো দ্বিতীয় শ্লোকে একটা বিশেষ বন্দন করা আছে, বলা আছে গৌড় দেশের পূর্ব দিগন্তে একই সময়ে বন্দে কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, এক সময়ে কি হচ্ছে, উদিত হচ্ছেন সূর্য আর চন্দ্র, সূর্য চন্দ্রের মতন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ উদিত হচ্ছেন। তো গৌড় দেশের পূর্ব দিকে সেজন্য চিত্র, এই অত্যন্ত বিচিত্র কথা, বড় আশ্চর্যের কথা, শুধু আশ্চর্য নয় এটা অত্যন্ত মঙ্গলপ্রদ। কেন, অন্ধকারকে বিনাশ করে, অন্ধকারকে এ নাশ করছে এই পুষ্পবন্ত গৌরাঙ্গ এবং নিত্যানন্দ রূপক চন্দ্র এবং সূর্য, তারা অন্ধকারকে দূরীভূত করছে। আর একসঙ্গে যেহেতু গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, তখন এটি অত্যন্ত চিত্র, অত্যন্ত চমৎকার, খুব আশ্চর্য বিষয়। তো এই দুটি শ্লোকে নমস্কার বন্দন করা হচ্ছে, এটা সামান্য বন্দন আর যে বিশেষ বন্দন। তো তারপরে বস্তু নির্দেশ, একে কাকে নির্দেশ করে বলা হচ্ছে, তো এখানে বলা হচ্ছে প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার, প্রথম দুটো ২৩ নম্বর শ্লোক। কেন এই চৈতন্য চরিতামৃতের একটা সুন্দর জিনিস কি হচ্ছে, যে সংস্কৃত শ্লোক আমরা দেখব এর তাৎপর্যগুলি কৃষ্ণদাস কবিরাজ নিজেই দিয়েছেন, এর আরো তাৎপর্য বেশি লাগে না। যেরকম এই এক নম্বর থেকে তো ১৯ নম্বর পর্যন্ত শ্লোক দিয়েছেন, এক নম্বর শ্লোক থেকে ১৪ নম্বর শ্লোক পর্যন্ত তিনি মঙ্গলাচরণ করে গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে প্রণাম জানিয়েছেন। তারপরে তোমরা দেখবে ২০ নম্বর শ্লোক থেকে তার তিনি ব্যাখ্যা দিচ্ছেন, গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তো গ্রন্থের আরম্ভে মঙ্গলাচরণ করছি, তো গুরু বৈষ্ণব ভগবান এ স্মরণের মাধ্যমে, কেন গুরু বৈষ্ণব ভগবানকে স্মরণ করছেন, না এনাদের স্মরণ করলে যে কোনো কাজে গুরু বৈষ্ণব ভগবান যদি স্মরণ করি তাহলে মঙ্গল হবে, সমস্ত বিঘ্ন আমাদের দূরীভূত হবে। তাই যেহেতু তিনি একটা বিশেষ কার্যে মনোনিবেশ করছেন, তাই মঙ্গলাচরণ করছেন, মঙ্গলাচরণ করলে কি হবে, না বিঘ্ন বিনাশন, এই গুরু বৈষ্ণব কৃষ্ণের স্মরণ করলে তিনের স্মরণ হয় বিঘ্ন বিনাশক, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ, তার যে বাসনা জগৎবাসীদের কাছে একটা অদ্ভুত জ্ঞান বা শিক্ষা বা সংবাদ দেবেন, তার সেই বাসনা পূর্ণ হবে। তো এই মঙ্গলাচরণ তিন প্রকারের আছে, প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার, আমি বলেছেন নমস্কার, তারপর কি বস্তু নির্দেশ আর আশীর্বাদ, তিন প্রকারের মঙ্গলাচরণ আছে। তো প্রথম দুটি শ্লোকে ইষ্টদেব নমস্কার আছে, একটা হচ্ছে সামান্য নমস্কার, একটা হচ্ছে বিশেষ নমস্কার। সামান্য নমস্কার মানে কি, তার যে ইষ্টদেব তাকে তার সঙ্গে সমান করে আর কয়েকজনকে তিনি যখন বন্দন করছেন সামান্য বন্দন বলা হচ্ছে। আর তারপরের শ্লোকে শুধু তার ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দকে তিনি বন্দনা করছেন, তাকে বিশেষ বন্দনা বলা আছে। এইরূপে দুই প্রকারের নমস্কার রয়েছে। তারপরের শ্লোকটি বস্তু নির্দেশ করা হয়েছে যে কোন বিষয়, তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ্য। তো পরম তত্ত্ব এই বর্ণনার মাধ্যমে পরতত্ত্বকে বর্ণনা করা হচ্ছে, যে সেই পরতত্ত্বটি কি, সেখানে বর্ণনা করা আছে। ভাগবতে বলা আছে যত জ্ঞানম অদ্বয়ম, সে অদ্বয় জ্ঞানটা কি, ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। তো এই শ্লোকে বস্তু নির্দেশ করছে মানে চৈতন্য মহাপ্রভু নির্দেশ করছেন। তো সে চৈতন্য মহাপ্রভু কে, ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। সেখানে বলা আছে এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছুই নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরতত্ত্ব, পরাত্পর পরতত্ত্ব, বিভু বস্তু। তো সেই চৈতন্য মহাপ্রভু কিভাবে প্রকাশিত হয়েছেন, যত অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যশ্যতনুভা আত্মা অন্তর্যামী পুরুষ ইতি অশ্বস্বাংশ বিভব ষড়ৈশ্বর্যপূর্ণ যহ ভগবান স স্বয়ং অয়ম ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমহ। তো এখানে তিনি কি করছেন না, বস্তু নির্দেশ করছেন যে তার তত্ত্ব বস্তু, পরম তত্ত্ব বস্তু চৈতন্য মহাপ্রভু, যত অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যশ্যতনুভা। তো উপনিষদের ছাত্রগণ তাকে কিভাবে গ্রহণ করে সেই পরম তত্ত্ব বস্তুকে, বলা যায় উপনিষদে তাকে যত অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি, সে উপনিষদে তাকে ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে তার কি, যত অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপি অশ্ব তনুভা, তনু মানে শরীর, তো শরীরের জ্যোতি, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমম ভজামি। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, যার প্রভা যার জ্যোতি, তো সেইখানে এটা সেটাই বলা আছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি অশেষ বসুধাদি বিভূতি ভিন্ন তদ ব্রহ্ম। সেই ব্রহ্মটাকে এখানে বলা আছে তদপি অশ্ব তনুভা, সেখানে যস্য প্রভা বলা আছে ব্রহ্ম সংহিতায়, সেখানে তনুভা বলা আছে, তনুভা মানে তনু মানে শরীরের আভা মানে জ্যোতি। যত অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপি অশ্ব তনুভা, যাকে উপদেশে উপনিষদে সে নির্বিশেষ ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে, সেই নির্বিশেষ ব্রহ্মটি হচ্ছে এর শরীরের জ্যোতি। যে পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্যকে বোঝানো আছে, এবং সে আর কিভাবে প্রকাশিত হয়েছেন সে পরতত্ত্ব বস্তু, য আত্মা অন্তর্যামী পুরুষ ইতি অশ্ব অংশ স্বভাব বিভব। এবং যোগশাস্ত্রে যোগীরা জ্ঞানীরা তো উপনিষদের শিক্ষা থাকে, নিরাকার নির্বিশেষ ব্রহ্মরূপে উপাসনা করছে তার অঙ্গের জ্যোতি। আর যোগীরা যোগশাস্ত্রে কিভাবে তাকে পাচ্ছে, যোগশাস্ত্রে যোগীরা সে পুরুষকে অন্তর্যামে পরমাত্মা রূপে তাকে আখ্যায়িত করেছেন, তিনি নিরাকার ব্রহ্মরূপে জ্ঞানীদের জন্য, আর পরমাত্মা অন্তর্যামী পরমাত্মা রূপে যোগীদের জন্য রয়েছেন, তিনিও তার এই অংশ বৈভব। এখানে বলা আছে য আত্ম অন্তর্যামী পুরুষ ইতি অশ্ব স্বাংশ বিভব, তিনিও তার অংশ অংশ বৈভব। তত্ত্ব বিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই কৃষ্ণ চৈতন্যের अभिन्न स्वरूप। तो बड़ा सर्वैश्वर्य पूर्ण यह भगवान स स्वयं अयम। तो बोला स्वयं भगवान, स्वयं भगवान के एतजांश कलापुंस कृष्णस्तु भगवान स्वयं। स्वयं भगवान और भगवान होते की पार्थक्य आछे। स्वयं भगवान माने जार भगवत्ता अन्य कार ऊपर निर्भर करे ना, से स्वयं भगवान। किंतु नारायण विष्णु राम जो बोला राम आदि मूर्ति सु राम आदि मूर्ति कला नियम तिष्ठान नाना अवतार अकुरत भुवनेशु, किंतु कृष्ण स्वयं समभवेत परम पुमान गोविंदं आदि पुरुषं तमं भजामि। तो भगवान जत स्वरूप रहे स्वयं भगवान नए, कारण जत भगवत स्वरूप रहे तादर भगवत्ता निर्भर करते कृष्ण उपरे। किंतु कृष्ण भगवत्ता प्रतिष्ठा करते हेले अन्य कार उपरे निर्भर करते हैं ना। तो स्वयं भगवान एकमात्र कृष्ण जन व्यवहार करा जाते पारे, कारण जार भगवत्ता अन्य कार उपरे निर्भर करे ना तिनि स्वयं भगवान। जद्यो समस्त भगवान भगवत स्वरूप मध्य शक्ति समान, कि स्वयं भगवान की जे रकम प्रभुपाद दृष्टान्त बोलछेन ब्रह्म संहिता बोला है जे एकटा मोमबत्ती आछे, एकटा मोमबत्ती का में एक हजार मोमबत्ती जलाबो सब मोमबत्ती एक ही आगुन देवे, किंतु जे प्रथमटा से प्रथम है। ठीक सेई रकम ए कृष्ण टल निराकार ब्रह्म, तारपरे तपटा की परमात्मा ज्ञानी दर निराकार ब्रह्म, जोगी दर परमात्मा अंतर्जामी परमात्मा, एवं तापरे सर्वैश्वर्य पूर्ण भगवान जे कृष्ण। सर्वैश्वर्य पूर्ण ज यह भगवान स स्वयं अयम। तीन जन इन यही स्वयं के न चैतन्यनाथ, तीन जन यही कृष्ण चैतन्य महाप्रभु जिनी हचन कृष्ण तके अभिन्न। ते भावे यही मंगलाचरण कि निर्देश करा हल, वस्तु निर्देश करा हल। आ प्रथम दुटो मंगलाचरण कि निर्देश करा हल, नमस्कार दा हल। नमस्कार दुई प्रकार की सामान्य और विशेष। सामान्य माने भगवान संगे अन्न दरे को एक संगे समान भावे वंदना करा चे सामान्य। विशेष माने जे प्रधान तार प्रति सम्मान जानना अच्छे। तो भावे तृतीय श्लोक करी वस्तुर निर्देश जहा हईते जानी पर तत्वर उद्देश्य। चतुर्थ श्लोक ते करी जगते आशीर्वाद सर्वत्र मागिए कृष्ण चैतन्य प्रसाद। तो आमी प्रतिटि श्लोक रखनी संक्षेप संक्षेप बोले আমরা তেরোটা শ্লোক কি বলছে জানার পরে প্রথম শ্লোক থেকে আবার আমরা চর্চা করব যে বন্দে কুরুন মানে কি, যে ঈশ্বর মানে কি, ঈশ্বর ভক্ত মানে কি, সেগুলি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, সেগুলি আমরা সেখান থেকে শুনব। তো এইগুলি এখনই মনে রাখ যে প্রথম চৌদ্দটি শ্লোক মঙ্গলাচরণ, যেখানে তিন প্রকারের বস্তু বিষয় বলা হয়েছে, নমস্কার আশীর্বাদ আর বস্তু নির্দেশ। তো চতুর্থ শ্লোকে আশীর্বাদ বলা আছে। তো আশীর্বাদ কি? আশীর্বাদ হচ্ছে অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি প্রডসুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন। এই শ্লোক কে লিখেছেন? রূপ গোস্বামীর লেখা। রূপ গোস্বামী বিদগ্ধ মাধব বা ললিত মাধব কোথায় লিখেছেন? না, বিদগ্ধ মাধব এটা লিখেছেন। তো এটা রূপ গোস্বামী লেখার এখানে তুলে ধরা হয়েছে, কেন জগৎবাসী বিশেষ করে শ্রোতাদেরকে আশীর্বাদ করা হচ্ছে। তো তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্য শ্লোকগুলো নিজে তৈরি করেছেন, তো এই শ্লোকটা নিজে তৈরি করে দেন যে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি না, এটা রূপ গোস্বামী শ্লোক তুলে ধরেছেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কল, তোমরা সবাই প্রায় এই শ্লোকের সঙ্গে পরিচিত আছো। এই শ্লোকের উপর আগে আমি অনেক ক্লাস দিয়েছি, তো এটাকে আর বিশদভাবে এখনই বলবো না, তো সংক্ষেপে বলবো বলে অন্য শ্লোক পাঠ করব। অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ, তো অনর্পিত চরিঞ্চিরাত মানে বহুকাল পর্যন্ত পূর্বে, চরিং মানে পূর্বে, মানে বহুকাল পর্যন্ত পূর্বে অনর্পিত যা অর্পিত হয়নি, এরকম না যে কোনোদিনই অর্পিত হয়নি, অর্পিত হয়েছে কিন্তু বহুদিন যাবত অর্পিত হয়নি। কতদিন যাবত অর্পিত হয়নি? এটা ব্রহ্মার আগের দিনে দেওয়া হয়েছিল, তারও বর্ণনা কৃষ্ণ স্কন্দ গোস্বামী করবেন, তখন আমরা শুনব। তো করুণায় অবতীর্ণ কলৌ, তিনি কলিযুগে করুণা করে অবতীর্ণ হয়েছেন, কিসের জন্য? না সমর্পয়িতুম, সমর্পণ সম্যক রূপে অর্পণ করবার জন্য, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম, শ্রীমানে শ্রীমানে সম্পদ, তার সে ভক্তি সম্পদ অত্যন্ত উন্নতার উজ্জ্বল। কিভাবে উন্নতার উজ্জ্বল সেটা আমার পরে বলবো। তো হরি প্রট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুভ সচিনন্দন, সেই সচিনন্দন, সেই সচিনন্দন যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তো হরি প্রট সুন্দর দ্যুতি, স্বর্ণ থেকে সুন্দর দ্যুতি সমূহ দ্বারা সমুদ্ভাসিত, হরি প্রট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, তো সেই সচিনন্দন সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব, সচিনন্দন স্ফুরতু ব, ব মানে তোমাদের মানে শ্রোতাদের সমস্ত মানুষের হৃদয় কন্দরে, হৃদয় কন্দর সঙ্গে তুলনা, হৃদয়কে একটা গুফার সঙ্গে তুলনা করা হয়েছে, চৈতন্য মহাপ্রভুকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সিংহের সঙ্গে তুলে, সেটা পরে আমরা শুনব, কৃষ্ণ কবিদাস গোস্বামী লিখেছেন। তো যেটা বলছিলাম আমি এই শ্লোকের বেশি ব্যাখ্যা ঢুকতে চাইছি না, কিন্তু একটু বলি এটুকুই, হরি হরি বলা আছে, হরি ভগবান, হরি হচ্ছে সিংহ, তো সমস্ত জীবের হৃদয় রূপ গুহাতে প্রবেশ করে, জীবের দুর্বাসনাকে দূর করবে। এর সঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যেরকম সিংহ চিৎকার করলে হাতি গিয়ে গুফার মধ্যে ঢুকে থাকবে, সিংহ গিয়ে তার মাথা ভেঙে তার মাথাকে খাবে, ঠিক সেরকম আমাদের হৃদয় রূপক গুফার মধ্যে যত ভৌতিক জাগতিক দুর্বাসনা রয়েছে, এই হরি গৌরসিংহ, এই গৌরসিংহ জীবের হৃদয়ে প্রবেশ করে, কি করুক না এই সমস্ত ভৌতিক দুর্বাসনা রূপক দুর্বাসনাকে বধ করুক। কলমস দুরদ হরে, এই কলমস রূপক হাতিকে সে বধ করুক। তো সদা হৃদয় কন্দরে স্ফুরতুভ, তোমাদের হৃদয়ে সেই সচিনন্দন তিনি আবির্ভূত হন, এটা হচ্ছে আশীর্বাদ। তো এখানে আমাদের বলা হলো তিনটে বলা হলো, একটা আছে নমস্কার, এটা হচ্ছে বস্তু নির্দেশ, আর একটা আশীর্বাদ। তারপরে আরো দুটো শ্লোকে বলা আছে যে সেই শ্লোকে কহি বাহ্যবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। ওই চার নম্বর শ্লোকে তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো আশীর্বাদ করেছেন, আর কি করছেন না, চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হওয়ার বহিরঙ্গ কারণ প্রকাশ করেছেন। মহাপ্রভু ভগবানের অবতীর্ণ হওয়ার সবসময় দুই প্রকার কারণ থাকে, একটা অন্তরঙ্গ কারণ, একটা বহিরঙ্গ কারণ, একটা জগৎ সম্বন্ধীয় কারণ, একটা নিজস্ব কারণ। তো এইটা হচ্ছে জগৎবাসীদের জন্য, এই যে তিনি এই জগতে এসেছেন, যে বস্তু কোনোদিনই দেওয়া হয় নাই সে বস্তুকে দেওয়ার জন্য, চির অদত্ত নিজ গুপ্ত বিদম, তার গুপ্ত সম্পদ দেওয়ার জন্য, যে সম্পদ তিনি অত্যন্ত গুপ্ত করে রাখেন, কোনোদিন কাউকে দেন না, চির অদত্ত নিজ গুপ্ত বিদম, সে গুপ্ত সম্পদটা কি না, স্বপ্রেম নাম মৃতমত্তু তারম, অত্যন্ত উদার হয় স্বপ্রেম আর নাম, এই বস্তু কোনোদিন দেওয়া হয় না, নাম কোনোদিন দেওয়া হয় না, নাম কোনোদিন দেওয়া হয়নি, আগে নাম করে জীব উদ্ধার পেয়েছে হয়নি, अरे राम राम कर रत्नाकर उद्धार पेल ना, ओम नमो नारायण कर ध्रुव भगवान के पेल ना, तो सही नाम यही नंबर की पार्थक्य। आगे जे नाम लोकरा पे छे सही नाम पे तारा पाप थके उद्धार हबे, तारा मुक्ति पावे, तारा वैकुंठ के विष्णु के पावे, किंतु प्रेम कृष्ण प्रेम पावे ना। সেই জন্য এখানে বলা হচ্ছে যে চির অদত্ত, চিরদিন ধরে যে বস্তু দেওয়া হয়নি, অদত্ত মানে দান করা হয়নি, নিজ গুপ্ত বিতম তার গুপ্ত সম্পত্তি কি না স্বপ্রেম, তাকে কি করে প্রেম, তার প্রেম কি, কৃষ্ণ প্রেম কি করে পাবে, কৃষ্ণ স্বয়ং এসে শিখাচ্ছেন। স্বপ্রেম নামামৃতমত্ততা অত্যন্ত উদার হয়, স্বপ্রেম নামামৃতমত্ততার আর বৈশিষ্ট্য কি না আপামর যারম আচান্ডাল ব্রাহ্মণ সবাইকে যে বিতরণ করছেন গৌর কৃষ্ণ জনভ্য তমহং প্রপদ্যে। এইভাবে চার নম্বর শ্লোকের মাধ্যমে আশীর্বাদ ভগবানের আবির্ভাবের বহিরঙ্গ কারণটি বর্ণনা করা হচ্ছে। তারপরে পঞ্চম ষষ্ঠ শ্লোকে মূল প্রয়োজন, এটা গোটা বস্তু নির্দেশ সঙ্গে আসছে, মূল প্রয়োজন এই গ্রন্থ লেখার যে মূল বিষয়বস্তুটি কি, পঞ্চম ষষ্ঠ শ্লোকে তার অবতারগণের মুখ্য কারণ তিনি এখানে বর্ণনা করছেন। তো প্রতিটি অবতার যে ভগবান আসেন তো মুখ্য কারণ থাকে, এটা গৌণ কারণ থাকে। যেরকম কৃষ্ণ ভগবান এসেছেন না, যে কোনো ভগবান এখানে আসেন, আমি অনেকবার আগে বলেছি যে কোনো ভগবান আসেন, ভগবান যে অবতীর্ণ হন তার কারণ কি, কি কারণে ভগবান এই ভৌত জগতে আসেন তোমরা সবাই জানো, পরিত্রাণায় বিনাশ দুঃখান ধর্ম সংস্থাপনার্থ সম্ভব। এইটি হচ্ছে যে কোনো অবতারের অবতীর্ণ হওয়ার গৌণ কারণ, ভগবান এই কারণের জন্য এই জগতে অবতীর্ণ হওয়া দরকার নেই। তাহলে ভগবানের মুখ, ভগবানের যে কোনো অবতারের অবতীর্ণ হওয়ার মুখ্য কারণ কি, কে বলতে পারবে, হাত তোল। আমি তো কয়েকশো বার বলেছি মাতাজি, এ মদ ভক্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া, প্রতি বছর জন্মাষ্টমীতে আমি বলেছি কথা, আমার ভক্তের আনন্দ দ্বার জন্য আমি আসি, অসুরকে মারবার আমার কাজ নাই। আর এই ধর্ম রক্ষা আমার কাজ নয়, আমার মদ ভক্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আসেন। আর কুন্তী দেবী তার প্রার্থনা কি বলছেন, ভগবান কেন আসেন না, ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্চিম স্থির, আপনি ভক্তিযোগ দেওয়ার জন্য আসেন। আর ভগবান আসার মূল কারণ কি, সে তো বলেছি মদ ভক্ত বিনোদার্থম ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে ভক্তদেরকে ভক্তিযোগ প্রদান করবার জন্য, আরেকটা বলা হচ্ছে যশ্রুতা তৎপর ভাবে। এই শ্লোকের প্রথম লাইনকে জানা, শ্যামসুন্দর প্রভু আছে ওই শ্লোকটা জানে, যশ্রুতা তৎপর ভাবে মানে ভগবান এই জগতে লীলা প্রকাশ করতে আসেন, যে যশ্রুতা যার শ্রবণ করলে জীব ভগবান প্রতি আকৃষ্ট হবে, এটা হচ্ছে ভগবান আসার মূল কারণ। কৃষ্ণ আসার গৌণ কারণের মুখ্য কারণ কি, ভগবান কৃষ্ণ এসেছেন তিনি বলছেন পরিত্রাণে সাধনাং বিনাশ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যোগে যোগে, তোর মুখ্য কারণ কি, ভগবান কৃষ্ণ মুখ্য কারণ কি, না কৃষ্ণ আসার মুখ্য কারণ কি, যে কোনো অবতার আসে ভক্তিযোগ দিবে, যে কোনো অবতার আসবে এসব করবে, কিন্তু কৃষ্ণ আসবে কখন, না যখন এইরকম একটা জিনিস আছে অন্য কোনো অবতাররা পারবে না, স্বয়ং ভগবান কৃষ্ণকে আসতে হবে, যে কাজটা কোনো অন্য ভগবত শুরু করতে পারবে না, কি প্রেম, প্রেম ভক্তি নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, মনে রাখবে না লেখে রাখ, এই দুটো কারণে এসেছেন যে প্রেম রস নির্যাস কে আস্বাদন করবার জন্য, রাগ মার্গের ভক্তিকে প্রচার করবার জন্য, এটাই কৃষ্ণের দ্বারা হবে। যেহেতু তিনি রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু ইচ্ছার উদ্গম। কৃষ্ণের কেন ইচ্ছা আছে প্রেমরস নির্যাস আস্বাদন করতে, কৃষ্ণের কেন ইচ্ছা আছে রাগ মার্গ ভক্তি লোকে প্রচার করবার জন্য কেন আছে, তার কথা বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কেন কেন তিনি প্রেমরস নির্যাস আস্বাদন করতে চাইছেন, ইচ্ছা আছে, যেহেতু তিনি রসিক শেখর কৃষ্ণ, তিনি রসিক শেখর শ্রেষ্ঠ রসবহি সহ, তিনি রসবহি সহ আনন্দং ব্রহ্ম, তো সেই জন্য রসিক শেখর শ্রেষ্ঠ রসিক, তাই তিনি প্রেমরস নির্যাস আস্বাদন করতে চাইছেন। রাগ মার্গ ভক্তি লোক করিতে প্রচার না, রাগ মার্গ ভক্তি প্রচার করতে চাইছেন কেন, তিনি পরম করুণা, খুব করুণাময়, সব থেকে শ্রেষ্ঠ জিনিস আমি মানুষকে দেব। এই দুই হেতু ইচ্ছার উদ্গম, এই দুটো কারণের জন্য কৃষ্ণের ইচ্ছা হয়েছে। তো এটা হচ্ছে কৃষ্ণ আসার একটা গৌণ কারণ বললাম, এটা মুখ্য কারণ বললাম। মুখ্য কারণ মনে থাকবে, প্রেমরস নির্যাস আস্বাদন করবে, দ্বিতীয়টা কি রাগ মার্গ ভক্তি প্রচার করবে। এই ইচ্ছা কেন হলো, প্রেমরস নির্যাস আস্বাদন করতে ইচ্ছা কেন হলো, তিনি রসিক শেখর। রাগ মার্গ ভক্তি প্রচার করতে ইচ্ছা কেন হলো, তিনি তিনি পরম করুণা, খুব করুণাময় বলে, যেই বস্তুকে না পেলে জীব তার জীবনের পরম সিদ্ধি পায় না, তাই সেটা দিতে তিনি এসেছেন। এই দুটো কারণে কৃষ্ণ এসেছেন। তো এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কেন এসেছেন, তিনটে কথা বললাম মনে রাখবো। এটা ভগবান কেন আসছে, তার মুখ্য আর গৌণ কারণ বললাম। কৃষ্ণ কেন আসছে, তার গৌণ মুখ্য কারণ বললাম। এখন আলোচনা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু কেন আসছে, তার মুখ্য গৌণ কারণ কি, তার বহিরঙ্গা অন্তরঙ্গ কারণ কি, জগৎ সম্বন্ধীয় আর নিজ সম্বন্ধীয় কারণ কি। তো অনর্পিত চরিং চিরাত, তা বহিরঙ্গ কারণ, তা গৌণ কারণ, এটা জগৎ সম্বন্ধীয় কারণ। আর পঞ্চম নম্বর শ্লোকে যেটি বলা হবে, নিজের কারণ, নিজের তার উদ্দেশ্য রয়েছে এই প্রাপঞ্চিক জগতে আসার, একটা ভগবান নিজস্ব কারণ রয়েছে, তার নিজের কিছু পাবে, নিজে কিছু পাবে, এই জন্য এসছেন। এটা মুখ্য কারণ, এটা অন্তরঙ্গ কারণ, তা অন্তরের বিষয় এটা। তো সেইটাই বলা আছে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্রাদিনী শক্তির স্মাত একাত্মনাবাপি ভুবি পুরা দেহভেদম গতৌত চৈতন্যাক্ষা প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তো এখানে তো চৈতন্য মহাপ্রভুর স্বরূপটি বর্ণনা করা হচ্ছে, যে চৈতন্য মহাপ্রভু কে। এই শ্লোকের, এই প্রতিটি শ্লোকের আর বিশদ বর্ণনা পরে হবে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করবেন। তো সংক্ষেপটা বলছি যে রাধা, এই রাধারানী কে, রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রেমের বিকার। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্রাদিনী শক্তির স্মাত, তো রাধারানী হচ্ছেন ভগবান আল্লাদিন শক্তি বা কৃষ্ণ প্রেমের চরম পরিণতি। এই সম্পর্কে আমি পূর্বে একটা দৃষ্টান্ত দিয়েছি, পরিণতি বা বিকার বা বিকৃতি সম্পর্কে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, দেখি বিকৃত প্রেম নাকি বিকৃত প্রেম, রাধারানী কৃষ্ণের বিকৃত প্রেম, তাহলে কি প্রণয় বিকৃতি মানে কি, বিকৃতি মানে বিকার, এটাকে দৃষ্টান্ত দিতে পারবে বিকারে, যেরকম দুধ থেকে দই, দই থেকে মাখন, মাখন থেকে ঘি, এই দুধের বিকার, দুধের বিকার হলো দই, দইয়ের বিকার হলো মাখন, মাখন, সেই রকম বলা হচ্ছে যে প্রেমের বিকার মানে কি প্রেমের চরম পরিণতি। তো একাত্মনাবপি ভুই পুরা দেহভেদম গতৌত, রাধা কৃষ্ণ এক আত্মা কিন্তু বহু পুরাকাল থেকে দুই দেহ ধারণ করেছেন, রাধা আর কৃষ্ণ গত তো চৈতন্যাচ্ছা প্রকট মধনা, বর্তমান রাধা কৃষ্ণ চৈতন্য রূপ ধারণ প্রকট করেছেন। তদ্বয়ম চ ঐক্যমাপ্তম, তদ্বয়ম সেই দুইজন এক হয়েছেন। কোন দুইজন? রাধা আর কৃষ্ণ এক হয়েছেন। কিভাবে? না রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধারণীর ভাব আর অঙ্গকার দিকে গ্রহণ করে সে কৃষ্ণ, এখনই কৃষ্ণ চৈতন্য রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এটা আছে একটা শ্লোক। আর তার আসল অন্তরঙ্গ কারণ ৬ নম্বর শ্লোকে বলা আছে। এই শ্লোকে কহি বাহ্য অবতার কারণ, চতুর্থ শ্লোকে বাহ্য অবতার বলেছেন, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। ২৬ নম্বর শ্লোকে দেখ, পঞ্চম শ্লোক ষষ্ঠ শ্লোকে তার মূল প্রয়োজন বলছে। তো মূল প্রয়োজনটি কি? শিরাধয়া প্রণয় মহিমা কিদৃশিবা নৈব, স্বাদ্যজন অদ্ভুত মধুরিমা কিদৃশিবা মদীয়, সৌখ্যং চস্য মদনুভবত কিদৃশিং বেতি লোভা, তদ ভবাড্য সমজনে সচিগর্ব সিন্ধু হরি ইন্দু। সেই গৌরহরি, সেই কৃষ্ণচন্দ্র, তিনি গৌরচন্দ্র রূপে হরি ইন্দু, ইন্দু মানে চন্দ্র। তো হরি ইন্দু অর্থাৎ সে কৃষ্ণচন্দ্র এখন গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। কোথা থেকে? সচিগর্ভ সিন্ধু, সচিমাতার গর্ভরূপক সিন্ধু বা সমুদ্র থেকে তিনি আবির্ভূত হয়েছেন। তো কি কারণে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ এইভাবে? না তিনটা বিষয় জানবার জন্য। এই কারণটা কি কারণ মনে আছে? কি কারণ এটা? এটা কি কারণ? এটা কি কারণ? অন্তরঙ্গ কারণ। আর কি কারণ? মুখ্য কারণ। আর কি কারণ? নিজ সম্বন্ধীয় কারণ, মনে থাকবে। তা গৌণ কারণ, বহিরঙ্গ কারণ, জগৎ সম্বন্ধীয় কারণ। তা মুখ্য কারণ, তারপরে অন্তরঙ্গ কারণ, নিজ সম্বন্ধ, নিজের প্রয়োজন। তখন বলেছে কৃষ্ণ নিজ সম্বন্ধীয় কারণটা কি? তিনটে বিষয় জানার জন্য তিনি কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। একটা বিষয় কে বলতে পারবে? হাত তোল। প্রথম বিষয় বলতে পারবে কয়জন? এক বিষয়ে সব সাদা, একজন লাল বলো, হাত তোল। তারক বলতে পারবে প্রথমটা কি? ইয়েস, রাধারণীর প্রেমের মহিমা শ্রেষ্ঠতা কত মহান। শিরাধয়া প্রণয় মহিমা কুদৃশিবা নৈব, এটা বাংলার মতন না? বুঝা আছে না? শিরাধয়া প্রণয় মহিমা কিদৃশিবা নৈব, রাধারণীর প্রণয়ের মহিমা কি রকম সেটা জানার জন্য। নৈব অনয়া এব, শ্রীমতী রাধারাণীর প্রণয়ের মহিমা কিদৃশন। তারপরে দ্বিতীয় কারণটা কি? রাধারাণী কিরকম আনন্দ পেল সেটা দ্বিতীয় কারণ নয়। কৃষ্ণের মধ্যে যে মাধুরিমাটা রয়েছে সেটা কিরকম? স্বাদ্যজন অদ্ভুত মাধুরিমা কিদৃশী বা মদীয়, কৃষ্ণ চিন্তা করছে আমার মধ্যে যে মাধুরিমা মধু রয়েছে, সোজা কথা বলতে গেলে আমার মধ্যে কিছু মিষ্টি রয়েছে, মধু রয়েছে, যেটাকে মাধুরিমা বা মাধুর্য বলে, ওটা কিরকম জিনিস? বুঝতে পারছ? প্রেম রয়েছে কার মধ্যে? হ্যাঁ, রাধারানীর ভিতরে প্রেম, রাধারানীর প্রেমের পরাকাষ্ঠা, এইভাবে মনে রাখো, তাহলে বুঝতে হবে, সুবিধা হবে। প্রেম রয়েছে কার মধ্যে? আর মাধুরিমা রয়েছে কার মধ্যে? কৃষ্ণ মধ্যে। তো দুটো কথা, প্রথম জানতে চাইছে তার প্রেমের মহিমাটা কিরকম, দ্বিতীয় জানতে চাইছে আমার মাধুরিমটা কিরকম। বুঝতে পারছ? সাধ্যজন অদ্ভুত মাধুরিমা কিদৃশ মধ্যে, আমার মধ্যে সেই মাধুর্য বা কিরকম, যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করছে রাধারানী, সে মাধুরিমাটা কিরকম, মাধুরিমা জিনিসটা কি? আর তৃতীয় কারণটা কি?
ওটা সে মাধুরমাকে আসলে কিরকম সুখটা পাচ্ছে সেটা বলছেন। সৌখ্যং তস্য মদনুভবত, আমাকে অনুভব করে কি সুখ পাচ্ছে, কিদৃশং বেতি লোভা। তো কৃষ্ণের লোভ হয়েছে, বেতি মানে জানবার জন্য তার লোভ হলো। তো লোভ হলে অনেক প্রকার কৃষ্ণ চেষ্টা করছেন, হচ্ছে না, তখন শেষে কি করছেন, তদ ভাবাঢ্য, তার ভাবকে অঙ্গীকার করেছেন। তো চৈতন্য মহাপ্রভু কি রাধা কৃষ্ণ মিলন হয়েছেন না কৃষ্ণ রাধানের ভাবকে নিয়েছে, কোনটা? হ্যাঁ, কে বলছো যে রাধা কৃষ্ণ দুজনে মিলে গৌরাঙ্গ হয়েছে হাত তোলা? তারা রাধা কৃষ্ণ মিলে গৌরাঙ্গ হয়েছে হাত তোলা, কত কেউ নেই? আরে ভয় পাচ্ছে নাকি, যা বুঝেছে সেটা বলো। রাধা কৃষ্ণ দুজন মিলে গৌরাঙ্গ হয়েছে না কৃষ্ণ রাধারানীর ভাবটা নিয়ে গৌরাঙ্গ হয়েছে? তো আগের শ্লোক তো বলা হলো যে রাধা কৃষ্ণ মিলে হয়েছে, বলে রাধা কৃষ্ণ মিলে হয়েছে ভূমি পুরা দেহ বেদম গত তো দুটো শরীর ছিল রাধা আর কৃষ্ণ, চৈতন্যাক্ষ প্রকট মদনা তো দ্বয়ম চৈক্যমাপ্তম, এখন দুজন মিলে চৈতন্য হলো। তো রাধা কৃষ্ণ দুজন ছিল মিলে গৌরাঙ্গ হয়েছে, রাধা কৃষ্ণ মিলে গৌরাঙ্গ হয়েছে না কৃষ্ণ রাধারানীর ভাবটা নিয়ে নিয়ে গৌরাঙ্গ হয়েছে? এর উত্তর আমি পরে বলব, এটা একটা বিরাট প্রশ্ন। রাধারানী কৃষ্ণ মিশে আগে শ্লোকে বলা আছে তার দুজন মিলে গৌরাঙ্গ হয়েছে, আর এখানে বলেছে তার ভাবটা নিয়ে গৌরাঙ্গ হয়েছে, তার কোনটা সত্য, ভাবটা নিয়ে গৌরাঙ্গ হয়েছে না রাধাকৃষ্ণ? রাধাকৃষ্ণ দুজন মিলন হলো, আবার রাধারানী গদাধর রূপে এসেছে, কেউ বলবো রাধাকৃষ্ণ তো মিশে গেছে, আবার গদাধর কি করে আসলো, রাধারানী গদাধর রূপে আসলো কি করে তাহলে? তো তদ ভাবাধ্য, তার ভাবকে তিনি অঙ্গীকার করছেন, তা ভাবযুক্ত হয়েছেন, সমজনী মানে তিনি আবির্ভূত হয়েছেন, তদ ভাবাড্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরি ইন্দু। সে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তো এইভাবে ভগবানের বহিরঙ্গ কারণ আর অন্তরঙ্গ কারণ আমরা বুঝতে পারলাম। তো মঙ্গলাচরণ প্রথম কয়টা শ্লোকে মঙ্গলাচরণ বর্ণনা করা হয়েছে? চৌদ্দটা শ্লোকে। তিন প্রকারের মঙ্গলাচরণ কি কি আছে? প্রথম হচ্ছে নমস্কার, বস্তু নির্দেশ, আশীর্বাদ। নমস্কার দুই প্রকারের, কি কি আছে? সামান্য নমস্কার, সামান্য নমস্কারে কাকে কাকে সম্বোধন করা হয়েছে? গুরু, পঞ্চতত্ত্ব আর গুরু, বাস হয়ে গেল, ছয়টা তত্ত্ব। বন্দে গুরু, ঈশ্বর ভক্তান, ঈশাং, ঈশ্বরতার, তৎপ্রকাশ, তৎশক্তি আর কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু, এই ছয়টা তত্ত্ব। সেটাকে বলা আছে কি না সামান্য নমস্কার, আর বিশেষ নমস্কার কাকে বলা হয়েছে? চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে। বস্তু নির্দেশ কাকে কাকে করা হয়েছে? বস্তু নির্দেশ চৈতন্য মহাপ্রভু, যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন না, যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন উপনিষদে বর্ণিত ভগবানের অঙ্গ জ্যোতি স্বরূপ নির্বিশেষ ব্রহ্ম, এবং যোগীদের শাস্ত্রে বর্ণিত জীবের পরমাত্মা অন্তর্যামী, এবং ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। এটা যে বস্তু নির্দেশ, তারপরে তারপরে কি আশীর্বাদ, যে প্রতিটি জীবের হৃদয়ে সেই চৈতন্য সিংহ আবির্ভূত হোক, যে চৈতন্য সিংহ এই জগতে যে বস্তু কোনোদিন দেওয়া হয়নি, কি বস্তু দেওয়া হয়নি, কি বস্তু দেওয়া হয়নি, প্রেম সম্পদ উন্নত উজ্জ্বল স্বভক্তি শ্রী যে প্রতিটি জীবকে প্রদান করেছেন। তারপরে কি বলা হয়েছে বস্তু নির্দেশ পরে? ভগবান মূল কারণ, মূল কারণ বলা আছে কি, এই যে তিনটা আমরা আলোচনা করলাম, তো এইভাবে এই যে শ্লোকগুলি পাঠ করা হলো, আমি এই ছয়টা শ্লোকের মধ্যে এটা পড়বো, অনেক সময় যাবে। তো আজকে আমরা বন্দে গুরুন ঈশ্বর ভক্তান এর একটু সামান্য আলোচনা করি। এই ছয় শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর পাঁচ শ্লোকে নিত্যানন্দের মহত্ত্ব। এ পর্যন্ত যে শ্লোক আমরা পাঠ করে আলোচনা করলাম, এক নম্বর থেকে এই ছয় নম্বর শ্লোক পর্যন্ত, এখানে চৈতন্য মহাপ্রভু তত্ত্ব কথা বর্ণনা করা হলো। আর এর পরে যে পাঁচটি শ্লোক আছে, এটা নিত্যানন্দ প্রভুর শ্লোক মহত্ত্ব বর্ণনা করা হবে। কয়টা শ্লোক হলো? ছয় আর পাঁচ, এগারোটা হলো। আর তারপরে আরো দুই শ্লোকে অদ্বৈত তত্ত্ব আখ্যান, আর এক শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান, এভাবে পনেরোটা শ্লোক হলো। প্রথম ছয়টা শ্লোক কার বর্ণনা করা আছে? গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরে পাঁচটা শ্লোক নিত্যানন্দ প্রভু, ছয় পাঁচ এগারোটা হলো। তারপরে দুটো শ্লোক অদ্বৈতাচার্য, কটা হলো? তেরোটা। আর শেষে বর্ণনা করা আছে পঞ্চতত্ত্বের, বর্ণনা করা হয়েছে। আমরা জানি পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যাম নমামি ভক্ত সত্যিকম, পঞ্চতত্ত্বের বর্ণনা করছেন। তো এই চৌদ্দ শ্লোকে করি মঙ্গলাচরণ, ২৯ নম্বর, এই চৌদ্দ শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। তো এই চৌদ্দটা শ্লোকের মধ্যে মঙ্গলাচরণ করেছেন, আর মঙ্গলাচরণের মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। এই শ্লোকের অর্থ তো আমরা যখন জানবো না, তখন বুঝতে পারবো সমস্ত চৈতন্য চরিতামৃত এই চৌদ্দটা শ্লোকের ভিত্তি করে বর্ণনা করা হয়েছে। এর ভিতরে আর যত শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ থেকে উদ্ধৃত করা হয়েছে, এই চৌদ্দটা শ্লোকে যে তত্ত্ব কথা প্রকাশ করা হয়েছে, সেই তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই তত্ত্বকে প্রমাণিত করবার জন্য, সেই তত্ত্বকে বুঝাবার জন্য এই সম্পূর্ণ চৈতন্য চৈতন্যমৃত বর্ণনা করা হয়েছে। তাই এখানে বলা আছে তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ, তার মধ্যে সমস্ত পরম তত্ত্ব, বস্তু মানে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। সেটা বলার পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুরু করছেন, সব সতা বৈষ্ণবেরে করি নমস্কার। এখন সমস্ত শ্রোতা যারা রয়েছেন তাদের প্রতি নমস্কার জানাচ্ছেন। এই সব শ্লোকের করি অর্থ বিচার, এই যতগুলি শ্লোক পর্যন্ত বর্ণনা করলেন, এই শ্লোকের অর্থ তিনি বর্তমান বলবেন। এক থেকে চৌদ্দ শ্লোক মঙ্গলাচরণ, তারপরে এখানে প্রথম শ্লোকের অর্থ পয়ের অনুবাদ ৩৪ থেকে ৪৩ শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো সে কথা এখানে বলছেন, সকল বৈষ্ণব, সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। এই সমস্ত শ্লোকের এখন আমি অর্থ বর্ণনা করব। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং তার পয়ার অনুবাদ করেছেন, সকল বৈষ্ণব সুনাহ করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। তো এক মনে শ্রবণ কর, চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুষ মধ্যে যা বলা হবে তা শাস্ত্র নিরূপণ করবে, শাস্ত্র অনুসারে, শাস্ত্র ভিত্তিতে, তসমাৎ শাস্ত্র প্রমাণম কার্যকার্য ব্যবস্থা, শাস্ত্র অনুসারে। তো প্রভুপাদ বলছেন যে এখন মানুষরা তার নিজে নিজে তাদের খাম খেয়ালিকের আবেগ ভাব প্রবণতার ভিত্তিতে বিভিন্ন প্রকার তত্ত্ব তারা কথা বলছে। যেমন নিত্যানন্দ প্রভু বলছেন বলরামের অবতার, ব্রজেন্দ্র নন্দন যে সচ্ছুত হলে সেই বলরাম হইল নিতাই, কিন্তু একদল আছে বলছে নিতাই নিত্যানন্দ হচ্ছে রাধারানী। তারা বলছে মানে ওটা খাম খেয়ালি ভাবে, যেরকম একজন সাধু বৃন্দাবনে আছে, সে বলছে আমি মহাপ্রভু, আমি মহাপ্রভু। তো তার বৈশিষ্ট্যটা কি? তার বৈশিষ্ট্য কি? ভগবান যে বস্তু অন্য কোন অবতারে করেনি, গৌরাঙ্গ অবতারে করেছেন, তাই না? সবাইকে প্রেম দিয়েছেন, কিন্তু আমি গৌরাঙ্গ আবার এসেছি, গৌরাঙ্গ অবতার যেটা করেনি সেটা আমি করতে এসেছি। কি করেনি? তিনি এসে সবাইকে আলিঙ্গন করেছেন, সন্ন্যাস নিয়েছেন, তা মহিলাদেরকে আলিঙ্গন করেননি, এটা বাদ পড়ে গেছে। তাই এই অবতার আছে, আমি মহিলাদেরকে আলিঙ্গন করি। হ্যাঁ, হেভি ট্যাক্স দিতে হবে, বড় দক্ষিণা দিলে ওই ভগবান একটু মহিলাদেরকে আলিঙ্গন করবে, লোকের কথা হাত দেবে। আরে ভালো শুনতে শুনতে লাগছে না, পুরো লাইনে আছে কথাগুলো, খুব যুক্তিযুক্ত কথাগুলো। কিন্তু প্রভুপাদ বলছে এটা খাম খেয়ালি, কে সেই অনুসারে এটা বলবে না। এখানে কৃষ্ণদাস বলছেন চৈতন্য কৃষ্ণদাস শাস্ত্র মত নিরূপণ, শাস্ত্র ভিত্তিতে চৈতন্য কৃষ্ণদাস যা কিছু বলবে আমরা দেখব। এই সবতে কত কত শাস্ত্র থাকে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুই চারটা শ্লোক বাংলায় লেখলে সব সংস্কৃত শ্লোক, বেদ বেদান্ত উপনিষদ সব থেকে তাকে প্রমাণ করবে। হ্যাঁ, যে এই যে কথাটা আমি বলছি এর পিছনটা শাস্ত্রসম্মত কিনা, তো সেটাই এখানে বর্ণনা করেছেন। আমি যা বলবো এটা শাস্ত্র ভিত্তিতে আমি বর্ণনা করব। তো সে কথা তিনি বলছেন যে প্রথম শ্লোকে যে বর্ণনা করা হয়েছিল যে ছয় রূপে তিনি তার নমস্কার জানাচ্ছেন, কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই ছয় রূপে করেন বিরাজ। তো কৃষ্ণ গুরুদেব ভক্ত শক্তি অবতার আর অংশ প্রকাশ, এই ছয়টি রূপে ভগবান কৃষ্ণ তার লীলা বিলাস করছেন। তো গুরু রূপে ভক্ত রূপে শক্তি অবতার আর প্রকাশ, এই ছয় তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। তো এখনই 34 নম্বর শ্লোক কি লেখা আছে, বন্দে গুরু নিঃস্ব ভক্তান। এই বন্দে গুরু নিঃস্ব ভক্তান লেখে এখন থেকে আবার সেই শ্লোকের ব্যাখ্যা করবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, স্বয়ং ব্যাখ্যা করছেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বন্দে গুরুন, গুরুন মানে কি, এটা বহু বচন, মানে গুরু এক নয়, এটা আমাদের ইস্কন সমস্ত ভক্তদেরকে জানতে হবে। তা সুন্দর কথা এখানে বলা হচ্ছে যে গুরুন শব্দটি বহু বচন, কেননা শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উপদেশ প্রদান করেন তিনি হচ্ছেন গুরু। তাই গুরু এক নয়, গুরু অনেক হবে। যেরকম বর্তম পরদর্শক গুরু, যিনি প্রথমে আমাদেরকে পারমার্থিক উপদেশ প্রদান করে এই রাস্তায় নিয়ে এসেছেন তিনি আমাদের গুরু, তিনি হচ্ছেন বর্তম প্রদর্শক গুরু। আর কি গুরু না, মহামন্ত্র দীক্ষাদান করেন যিনি, মন্ত্রগুরু বা দীক্ষাগুরু বলা, মন্ত্রগুরু দীক্ষাগুরু একই, কিন্তু দীক্ষাগুরু একজনই হবে, দীক্ষাগুরু দুজন হবে না। আমি দু তিনজন দীক্ষাগুরু নেব তা হবে না, একজন কাছে দীক্ষাগুরু দীক্ষা নেবে তাকে বলা হয় দীক্ষাগুরু। আর যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর শিক্ষা দান করে তাদেরকে বলা হচ্ছে শিক্ষাগুরু। সে অনেক হতে পারে, শিক্ষাগুরু অনেক হতে পারে। তো শিক্ষাগুরু অনেক হবে, দীক্ষাগুরু এক হবে। তো শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ, শিক্ষাগুরু বড় না দীক্ষাগুরু বড়, কে শ্রেষ্ঠ বলো, কে বড়, শিক্ষাগুরু বড় না দীক্ষাগুরু বড়? দুজনেই সমান। কেন দুজনে সমান, মানে দুজনেই আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে। দীক্ষাগুরু নিয়ে যেতে পারবে, হয়তো একজন দীক্ষা দিয়েছে আরেকজন আমাকে শিক্ষা দিচ্ছে, ওই শিক্ষাগুরু আমাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে। তাই এ ছোট এ বড় নাই। তো দীক্ষাগুরু শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত, বুঝতে পারছ? এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ দীক্ষাগুরু শিক্ষাগুরু। যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে, দীক্ষাগুরুর সঙ্গে আমার সম্পর্ক শিক্ষাগুরুর সঙ্গে সম্পর্ক সেইরকম নয়, আমার কত শিক্ষা পাচ্ছি, কত ভক্ত আমাদের শিক্ষা দিতে ভক্তি লাইনে রাখছে তাদেরকে আমার পাত্তাই দিচ্ছে না, ঠিক না? দীক্ষা গুলো যেন সবকিছু। কিন্তু প্রভুপাদ বলছেন না, আপাত দৃষ্টিতে যদি এরকম মনে হচ্ছে তোমাদের, কিন্তু আসলে দুজনে সমপর্যায়ভুক্ত। আমাদের ভক্তিতে উন্নতি না হওয়ার এই আরেকটা কারণ, আমরা শিক্ষাগুরুকে সেরকম সম্মান করি না, যে আমাদের ভক্তি লাইনে রাখে তাকে সেইরকম আমার আচরণ করি না। তো সেজন্য এখানে প্রভুপাদ বলছেন দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে, যে দীক্ষা গুরু আছেন সে শিষ্যের সঙ্গে যেরকম ব্যবহার করবে আচরণ করবে, শিক্ষাগুরু তো অন্যরকমের আচরণ করবে, দুজন আচরণ একই না হতে পারে, কিন্তু দুজনের গুরুত্ব কিন্তু একই থাকবে। তার আবদ্ধ জীবের ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেন। সেজন্য একজন বলছিলেন যে আমরা যে ভগবদ্ধাম ফিরে যাব, এটা গুরু মানে কি, এটা গুরু প্রণালী আমাদেরকে ওখানে ভগবান কাছে নিয়ে যাবে। এই গুরু প্রণালীর মধ্যে কে ভগবদ্ধামে নিয়ে যাবে, প্রথম হচ্ছেন কৃষ্ণ রয়েছেন, এ পরেগুলো বর্ণনা করা হবে। যে কৃষ্ণ পরমাত্মা, বর্তম প্রদর্শক গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, এ সবাই মিশ্রণের ফলে জীব উদ্ধার পাবে। এ সবাইয়ের মধ্যে কাউকে যদি আমার অবহেলা করি তাহলে কি হবে, আমার ভগবদ্ধামে যেতে পারি না। আর দীক্ষা গুরুকে বড় মনে করে শিক্ষা গুরুকে অবহেলা করা দূরের কথা। আমাদের বেঙ্গলে গুরুকে অত প্রাধান্য দেওয়া হয়, তারা ভগবানকে অবহেলা করে। অনেক বলে যে ভগবান বলছেন, ভগবান গুরু তো সমান, কি কি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু সাক্ষাৎ পরব্রহ্মা, তাই গুরুকে পূজা করলে তো ভগবানকে পূজা হয়। তাই দেখবো অনেক গ্রুপ আছে তারা কৃষ্ণকে রামকে পূজা করে না, তারা গুরুদেবের মন্দির করে, এই ধারণায়। তাই মানে কত আমরা বিড়ম্বনায় রয়েছি, দীক্ষা গুরু সব থেকে বড় বলে কেউ শিক্ষা গুরুকে অবহেলা করেছে তাই নয়, ভগবানকে অবহেলা করেছে, ভগবানকে দরকার নেই আর। কিন্তু কাউরেই পূজা কমপ্লিট হবে না, তুই ভগবানকে পূজা করি গুরু ছাড়া, তাহলে ভগবানের পূজা কমপ্লিট হবে না, গুরুকে পূজা করি ভগবান ছাড়া, তাহলে গুরুর পূজা কমপ্লিট হবে না। বিশেষ করে ভক্তি লাইনে কর্ম জ্ঞান যোগে হতে পারে, গুরু একদিকে যাবে শিষ্য একদিকে যাবে, জ্ঞান দিয়ে দিলে তুমি তোমার দিকে যাবে আমি আমার দিকে গেলাম, যোগ শিখিয়ে দেবে গুরু এক গুমফায় ঢুকবে শিষ্য আরেক গুমফায় যাবে, আর কোনদিন জীবন নাও দেখতে পারে। কর্মকাণ্ডে সেরকম ব্রাহ্মণ আসবে সোহা সোহা করবে, সে তার ঘরে যাবে, যজমান তার ঘরে যাবে, কিন্তু ভক্তিটা এটা একটা ব্যতিক্রম, ভক্ত হবে না, সবটাকে ধরে রাখতে হবে, একসঙ্গে যাবে। সুতরাং আমাদের মুক্তির কারণ হচ্ছে এই পরম্পরা। তো এই যে গুরু, এর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই গুরু হচ্ছেন কি না, নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ বলরাম তত্ত্ব সেটা আগেও বর্ণনা করা হবে। যে বন্দে গুরুন, যে বহু বচন শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থটাকে এইভাবে বুঝতে হবে, যে আমাদের এক গুরু নয়, আমাদের বহু গুরু এরকম থাকবে, আর সমস্ত গুরু যার কাছ থেকে আমরা দীক্ষা পাচ্ছি শিক্ষা পাচ্ছি সবাই সমপর্যায়ভুক্ত। যদিও ব্যবহারিক ভাবে আপাত দৃষ্টিতে বিভিন্ন প্রকার হয়, তো সেই বুদ্ধিতে আমাদেরকে গুরুকে গ্রহণ করতে হবে, বন্দনা করতে হবে বা প্রার্থনা করতে হবে, বন্দে গুরুন। তারপরে বলা আছে ঈশ ভক্তান, ভগবানের ভক্ত। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকে যেটা বলছেন এটা সংক্ষেপ ব্যাখ্যা, এরপরে এই গুরু সম্পর্কে আরো ব্যাপক ব্যাপক আলোচনা করবেন, ভক্ত সম্পর্কে ব্যাপক আলোচনা করবেন, গুরুদেবের আমাদের ভক্তি জীবনে তার কি ভূমিকা রয়েছে সে সম্পর্কে আলোচনা করবেন, ভক্তদের আমাদের ভক্তি জীবনে তাদের কি গুরুত্ব রয়েছে সেগুলো বর্ণনা করবেন। সেখানে বলা আছে ঈশ্ব ভক্তান বলতে শ্রীবাসাদি ভগবত ভক্তকে বোঝাচ্ছে, যারা ভগবানের শক্তি এবং গুণগত ভাবে ভগবান থেকে অভিন্ন। তারা আছে ঈশ্ব ভক্তান। তারপর ঈশ্ব অবতার, ভগবান অবতার কে ভগবানের ভক্ত হচ্ছেন কে শ্রীবাসাদি ভক্ত তো ভগবান অবতার কে অদ্বৈতাচার্য বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের অবতার অদ্বৈতাচার্য মহাবিষ্ণু আর তার প্রকাশ তার প্রকাশকে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ নিত্যানন্দ প্রভু এবং দীক্ষা গুরু তারাও ভগবানের প্রকাশ যারা দীক্ষা গুরু তারাও ভগবানের প্রকাশ আর শক্তি ভগবানের শক্তিকে গদাধর স্বরূপ দামোদর জগদানন্দ ভগবান শক্তি এইরকম এই ছয়টা তত্ত্বের কথা এখানে বর্ণনা করা হচ্ছে তোমরা যারা লিখেছে ভালো যারা না লেখে মনে রাখতে পেরেছো ভালো যারা লেখেও না মনে রাখতে পারে না চৈতন্য চরিতামৃত না আর ভালো না সেটা চৈতন্য চরিতামৃত গিয়ে এটা দেখে নেবে হ্যাঁ এই শ্লোকটা মুখস্থ থাকলে হবে তো সবাই আমরা চেষ্টা করি এই প্রথম চৌদ্দটা শ্লোক মুখস্থ করতে তাহলে এটা খুব ভালো কাজে লাগবে এই চৌদ্দটা শ্লোক মুখস্থ করলে ভবিষ্যতে আর সব জিনিস বুঝতে সহজ হবে এই চৌদ্দটা শ্লোকটা চৌদ্দটা শ্লোক হচ্ছে প্রথম যে ছয়টা শ্লোক আমরা এখন আলোচনা করলাম তা আলজেব্রার এক্স ফর্মুলার মতন এক্স ফর্মুলা যদি দিবে সব কিছু সমাধান হয়ে যাবে এইটা যদি না জানে থাকে পরে যা কিছু আলোচনা হবে বুঝতে কঠিন হবে ধরতে পারবে না তো এটাকে যদি ধরতে পারবে এরপরে চৈতন্য চরিতামৃত যা কিছু আলোচনা হবে সব ধরতে আর সহজ হবে এইটা হচ্ছে ফাউন্ডেশন একটা এই তত্ত্বটাকে বুঝতেই হবে এটাকে না বুঝলে পরের বিষয় তো বড় কঠিন হবে বোঝা একেবারে হ্যাঁ মুশকিল হবে তো সেই জন্যই এখানে এই সমস্ত এই ছয়টি কথা ছয়টি তত্ত্বের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন বর্ণনা করে এবং প্রথমটি কি ছিল প্রথম তত্ত্বটা কি ছিল বন্দে গুরু এই গুরু শব্দের বিশদ ব্যাখ্যা দিচ্ছেন মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন তো গুরুদেবের বন্দনা করতে হবে প্রথমে কেননা গুরুদেবের কৃপা না হলে গুরুদেবের কৃপা হলে অনিষ্ট দূর হবে সেজন্য বলা আছে গুরু কি কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না সেজন্য এখানে গুরুকে প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে কেন বিঘ্ন বিনাশ করতে চাইছি আমার ইচ্ছাকে পূর্ণ যে ইচ্ছা পূর্ণ করতে চাও বিঘ্ন নাশ করতে চাও সেজন্য আদৌ গুরু আশ্রয় প্রথম গুরু আশ্রয় নিতে হবে সেজন্য তিনি এখানে শুরু করছেন মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন তো মঙ্গলাচরণ তো জগৎ জীবের মঙ্গল করবে আর মঙ্গলাচরণের মধ্যে সর্বপ্রথমে গুরুর বন্দনা সেটা জীবের কল্যাণ হবে সেই জন্য এখানে এভাবে বর্ণনা করা হয়েছে যে প্রথমে আমাদের কি করতে হবে মনে রাখতে হবে যে আমরা যে সদ্গুরুর শরণাগত হয় তার কাছ থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবে কৃষ্ণ আমাদের রক্ষা করতে পারবে না কৃষ্ণ আমাদের ভগবত ধামে নিয়ে যাবে না কেননা কৃষ্ণ কাউকে সরাসরি কৃপা করে না কেন কৃষ্ণ কৃপা করে না কেন কৃষ্ণ কাউকে কৃপা করে না কৃষ্ণ সবসময় তার ভক্তের মাধ্যমে কৃপা করে আর যখন ভক্ত কাউকে কৃপা করবে সপোজ কৃষ্ণ আমাকে দিয়েছেন কৃপা কৃপা তখন কৃষ্ণ আমাকে নিয়ন্ত্রণ করবে না আমি কাকে কৃপা দিব না দিব তো গুরুদেবকে কৃষ্ণ নিয়ন্ত্রণ করবে না তুমি একে কৃপা দাও একে কৃপা দেন কৃষ্ণ নিয়ন্ত্রণ করবে না গুরুদেব কিভাবে কৃপা দেবে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে সে যাকে চাইবে সে যার প্রতি সন্তুষ্ট হবে কৃষ্ণ বলবে না আরে তুমি সন্তুষ্ট হলে কি হবে আমি সন্তুষ্ট নাই তার প্রতি তোকে কৃপা করো না কৃষ্ণ বলতে যাবে না সে স্বাধীনতা সম্পূর্ণ গুরুর হাতে দেওয়া হয়েছে সেজন্য বলা হচ্ছে কৃষ্ণের কৃপা গুরুর কৃপাকে অনুসরণ করবে কৃষ্ণ কৃপা বৈষ্ণব সাধু কৃপাকে অনুসরণ করবে, কেননা কৃষ্ণ সাধুদেরকে সম্পূর্ণ তার কি দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। সেজন্য গুরুর অত প্রাধান্য হয়েছে এখানে। সেজন্য এখানে বর্ণনা করা হচ্ছে যে মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, শিক্ষাগুরু তো অনেক হতে পারে, অনেক হতে পারে, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শিক্ষাগুরুরূপে ছয় জনকে গ্রহণ করেছেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। সমস্ত শিক্ষাগুরুকেও প্রাধান্য দেওয়া হচ্ছে, সেজন্য তাকে প্রণাম প্রণাম জানানো হচ্ছে। তো এই ছয় গোস্বামীকে তার শিক্ষাগুরুরূপে স্বীকার করে এই গ্রন্থের প্রণেতা সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের আনুগত্য ব্যতীত গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকৃতি লাভ করা যায় না। এই গৌড়ীয় মানে কি বিষয়টা, এটা পরে আমরা আলোচনা করব যে গৌড়ীয় বৈষ্ণব মানে কাকে বুঝায়। আমি আগে জানতাম না, এই তোমাদের ক্লাস ধরার জন্য বইটা পড়ে থেকে আজকে জানলাম যে গৌড়ীয় শব্দের অত তত্ত্ব রয়েছে, অত বিরাট জিনিস আমি যে জানতাম না। তো বেনুধারি প্রভু আমার করুণা করে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমার তার জন্য জানা হলো না, হতো না আজকে। তো এখানে বলা আছে এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদপদ্মে সহস্র প্রণাম। তার ভগবানের তো অসংখ্য ভক্ত রয়েছেন, তার মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান, তিনি ভক্ত প্রধান। আমি তাদের সবাই দীক্ষাগুরুকে প্রণাম করতে হবে, শিক্ষাগুরুকে প্রণাম করতে হবে, আর সমস্ত ভক্ত সকল সবাইকে প্রণাম করতে হবে। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। অদ্বৈত আচার্য হচ্ছেন কে, মহাবিষ্ণু। তো মহাবিষ্ণু হচ্ছে কৃষ্ণের অংশ। হ্যাঁ, সেই জন্য এখানে বলা হচ্ছে কি অদ্বৈত আচার্য প্রভু অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। তারপর নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্দ যার মুই দাস। নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ। নিত্যানন্দ কে, বলরাম। বলরাম কার প্রকাশ? বলরাম কৃষ্ণের প্রকাশ। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বিভিন্ন অবতার সম্পর্কে বর্ণনা করেছেন। মধ্যলীলা কত চ্যাপ্টার, 20 চ্যাপ্টারে। সেখানে বিভিন্ন ভগবানের বিভিন্ন অবতার সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। তো ভগবানের স্বয়ং ভগবান, তারপরে তদেকাত্মা, আবেশ, তিন স্বরূপের কথা বর্ণনা করা হয়েছে। স্বয়ং, তারপরে তদেকাত্মা, তারপরে আবেশ। এই স্বয়ং হচ্ছে স্বয়ং আর স্বয়ং প্রকাশ, দুই প্রকারের, ঠিক আছে। এই প্রকাশে হচ্ছে বিলাস আর ওটা কি, প্রকাশ আর বিলাস, প্রকাশ আর বিলাস। কি স্বয়ং ভগবান, স্বয়ং স্বয়ং তদেকাত্মা আর আবেশ ছিল, স্বয়ংটা দুই প্রকার, স্বয়ং আর প্রকাশ। তো স্বয়ংটাকে, স্বয়ংটা আছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যা এক কৃষ্ণ। আর প্রকাশ, প্রকাশ দুই প্রকারের, একটা প্রকাশ একটা আছে বিলাস, ঠিক আছে। দুই প্রকার কিরকম, প্রকাশ মানে মানে কৃষ্ণ আর অনেক কৃষ্ণ, কিন্তু সে অনেক কৃষ্ণ গুলো এই কৃষ্ণ থেকে অভিন্ন, তার বর্ণ ভাব ভঙ্গি সব এক, তাতে প্রকাশ। আর বিলাস কি, কৃষ্ণের প্রকাশ কৃষ্ণরই মতন, কিন্তু তার ভাব আর অঙ্গের বর্ণ আলাদা। তার দৃষ্টান্তটা কি, উদাহরণটা কি, কৃষ্ণের প্রকাশটা কি, যেরকম কৃষ্ণ যখন রাসলীলায় ছিলেন বহু কৃষ্ণ রূপে তার প্রকাশ, ঠিক আছে। কৃষ্ণ যেরকম দ্বারকায় মহিষীদের কাছে নিজের একই রকম প্রকাশ করেছেন, রং সব একই প্রকাশ। আর বিলাসটা কি বলরাম, তিনি অভিন্ন কৃষ্ণ, কিন্তু রংটা এই শ্যামবর্ণ, এটা কি বর্ণ, শতবর্ণ। সেরকম এখানে গৌরবর্ণ, উজ্জ্বল গৌরবর্ণ, আর নিত্যানন্দের বর্ণটা কিরকম, রক্তাভ গৌরবর্ণ, একটু লালচে লালচে। ধর আমরা নিত্যানন্দকে দেখেছ, বুঝতে পারছো পার্থক্য? নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গের রং দেখেছো তোমার এখানে বিগ্রহে? গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ ওদের রং তো আলাদা, ওরা ভালো করে দেখবে। অদ্বৈত আচার্য পুরো সফেদ, গৌরাঙ্গ মহাপ্রভু হলুদ স্বর্ণের মতন, নিত্যানন্দ প্রভু একটু রক্তিম, রক্তাভ গৌরাঙ্গ, রক্তাভ গৌরবর্ণ তাকে বলা আছে। তো এই জন্য নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার স্বরূপ প্রকাশ মানে এই বিলাস প্রকাশ বলা আছে। তার পাদ পদ্ম বন্ধ যার মুই দাস, গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মর সহস্র প্রণতি। গদাধর পণ্ডিত প্রভুর নিজ শক্তি, এই নিজ শক্তি মানে কি, নিজ শক্তি পরশক্তি কি, সব তো ভগবানের শক্তি। শক্তি কয় রকমের আছে, ভগবানের শক্তি কয় রকমের আছে, দামোদর তিন রকমের আছে। তা কি কি তিন রকমের, বহিরঙ্গ শক্তি, তটস্থ শক্তি, অন্তরঙ্গ শক্তি। এই অন্তরঙ্গ শক্তিটা নিজ শক্তি, বুঝতে পারছ? এই অন্তরঙ্গ শক্তি আর কি শক্তি বলা হয়, অন্তরঙ্গ শক্তির আর কি নাম আছে, অন্তরঙ্গ শক্তির আর কি, মাতাজির বললো অন্তরঙ্গ শক্তির আর কি নাম আছে, আল্লাদিন নয়, অন্তরঙ্গ শক্তি, চিত শক্তি, স্বরূপ শক্তি, স্বরূপের আছে, ভগবানের স্বরূপে রয়েছে, স্বরূপ শক্তি বলে, এটা নিজ শক্তি। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, আমরা ভগবান নিজ শক্তি, আমার নিজ শক্তি নাই, কিন্তু গদাধর নিজ শক্তি। কেন গদাধর নিজ শক্তি, ভগবানের স্বরূপ শক্তি। আর স্বরূপ শক্তি তিন প্রকারের আছে, কি কি স্বরূপ শক্তি তিন প্রকার আছে, স্বরূপ শক্তি তিন প্রকারের কি কি, হ্রাদিনী, সন্ধিনী আর সম্মিত, এটা স্বরূপ শক্তি তিন প্রকারের হলো। আর বহিরঙ্গ শক্তি তিন প্রকারের কি, বহিরঙ্গ শক্তি তার তিনটে তিন প্রকার আছে, যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আর স্বরূপ শক্তি ভগবানের সঙ্গে ভগবানকে নিয়ন্ত্রণ করে। বহিরঙ্গ শক্তি সত্যগুণ, রজগুণ আর তমগুণ, এর দ্বারা আমরা যা কিছু করি, আমাদের আনন্দ পাওয়া সবচেয়ে গুণের দ্বারা। কিন্তু ভগবান ক্ষেত্রে কি, কি হ্রাদিনী, সন্ধিনী আর সম্মিত। তো প্রভুর নিজ শক্তি গদাধর পণ্ডিত, কেন গদাধর পণ্ডিত কে, রাধারানী, তাই এখানে বলেছে গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, মানে গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর কে, ললিতা, ললিতা, রায় রামানন্দ হচ্ছেন বিশাখা, এ ললিতা হবে, জগদানন্দ পণ্ডিত, এই স্বরূপ দামোদর, গদাধর, এরা সব কে, এনারা প্রভুর নিজ শক্তি। গদাধর পণ্ডিত আদি, গদাধর পণ্ডিত আদি মানে ইত্যাদি, তার শুধু গদাধর নাই, এর সঙ্গে আরো রয়েছেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, তোমার জগদানন্দ পণ্ডিত, এরা সব। তা সবার চরণে মর সহস্র প্রণতি, তোর এইটা সব এক একটা বর্ণনা করে শেষে বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম, সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই ছয় তেহ যাইছে করিয়ে বিচার। সাবরণ মানে কি, সপার্ষদ, সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, আমি প্রভুকে তার পার্ষদ সবাইকে প্রণাম করে, এই ছয় তেহ যাইছে করিয়ে বিচার, এই ছয় জন কি রকমের তার বিচার করব। সমস্ত ভক্ত সহ ভগবানের শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন ছয় তত্ত্বের বিচার পূর্বক ব্যাখ্যা চেষ্টা করব। তো এখন আবার বিচার রয়েছে, অতগুলি বুঝে বলাবার পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এখন আমি এই প্রতিটা বিষয়ে আবার বলব। যদ্যপি আমার গুরু, এই গুরু প্রথম তো গুরু বলে দিলেন, বন্দে গুরুন, তারপরে ধাপে বলছেন গুরুন মানে কি বহু গুর, আমার দীক্ষা গুর, শিক্ষা গুর, আর কি গুর, প্রথমত আর কি গুর, আর কোন গুরু আছে? শিক্ষা গুরু, দীক্ষা গুরু, বর্তম প্রদেশ গুরু, আর কোন গুরু আছে? চৈত্য গুরু, এগুলো বলবেন। এই সংক্ষেপে বলে আরো সংক্ষেপে ভেরি সিস্টেমেটিক লেখা, ভেরি সিস্টেমেটিক, একটা ওয়ার্ড বলছে সেই ওয়ার্ডকে আর একটু ভেঙে বলছেন, একটা শ্লোকে আর সেই শ্লোকটা আরো ভেঙে ভেঙে বলছেন, কত সুন্দর হবে সিস্টেম। এটা একটা নোটবুকের মতন চৈতন্য চতুর্দিতে আমরা অ্যানালিসিস করবো, আমরা সমস্ত সাহিত্যগুলো মানে বৈদিক সাহিত্য নিয়ে একটা নোটবুক লিখে দিয়েছেন। তো অন্য সমস্ত বইগুলি শাস্ত্র পড়ে আমরা নোট করতে পারি, কিন্তু এটার আর নোট হবে না, এটাই নোটবুক একদম। তো তারপরে সেটা বলছেন আমি যে ছয়টা কথা বললাম এর আরো ব্যাখ্যা করে এখানে বলবো। সেই ব্যাখ্যাটা কি, এই গুরু জিনিস কি জিনিস, কিভাবে আমার গুরুকে গ্রহণ করব, কিভাবে গুরুকে দেখব, গুরু তত্ত্বটা কি জিনিস, এই জিনিসটা জানা না থাকার ফলে বর্তমান ভারত বা বাংলায় এই সমস্ত বিভ্রান্ত আছে। সেজন্য এখানে ভালো করে বুঝিয়ে বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। তো আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অংশ প্রকাশ। তো চৈতন্য অংশ প্রকাশ কিরকম হলেন, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের প্রকাশ কে বলরাম, আর বলরামের প্রকাশ হচ্ছেন যত গুরুতত্ত্ব, বলরাম প্রকাশ। সেজন্য স্বয়ং বলরাম নিত্যানন্দ প্রভু হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ, এবং তিনি হচ্ছেন আদিগুরু, বলরাম হচ্ছেন আদিগুরু, তিনি শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন, তো তিনি হচ্ছেন কৃষ্ণের নিত্য সেবক। এইভাবে তিনি বলছেন যে আমার গুরু তিনি চৈতন্যের দাস, দাস হলো তিনি চৈতন্যের প্রকাশ, কেননা এই কৃষ্ণ গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে। তো শাস্ত্র প্রমাণ অনুসারে গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন, গুরু রূপে কৃষ্ণ ভক্তদের কৃপা পূর্বক উদ্ধার করেন। তো এই যে কথাগুলি লেখা হয়েছে যে কৃষ্ণ গুরু থেকে, গুরু কৃষ্ণ থেকে অভিন্ন, এখান থেকে কি বলা আছে, আমার গুরু চৈতন্যের দাস হলেও সে চৈতন্যের প্রকাশ, আবার গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণ, শাস্ত্র প্রমাণ অনুসারে গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন। যে অতটা অভিন্ন কথা বলা হয়েছে, কিভাবে অভিন্ন, কি জন্য এখানে আচার্য মাং বিজানিয়াত শাস্ত্রে বলা হচ্ছে, ভাগবত একাদশ স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত। তো কিভাবে অভিন্ন সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না, তাই তারা শুনে গুরু ব্রহ্মা কি, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তসমৈ শ্রী গুরু, সাক্ষাৎ পরম ব্রহ্ম। আরে গুরু সাক্ষাৎ হতে পারে কিন্তু স্বয়ং পরম ব্রহ্ম নয়, সাক্ষাৎ আর স্বয়ং ভিতরে অনেক পার্থক্য আছে। তো কেউ আমার মত উনি দেখতে সাক্ষাৎ মহারাজের মতন এরকম বলতে পারেন না, কিন্তু স্বয়ং তো মহারাজ হতে পারবে না, পারবে? মানে আমি যখন বিদেশে যাই, অনেক ভক্তরা, বিদেশি ভক্তরা বা আমাদের ইন্ডিয়ান লোক আমাকে দেখে রাধারমণ মহারাজ বলে মনে করে, আমাকে দেখে বলে, আমাকে একটা ভক্ত বলছে মহারাজ মহারাজ আপনার ক্লাস খুব ভালো হয়েছিল। মানে কোথায় ক্লাস, কোথায় শুনেছ? না আমার বাড়িতে প্রোগ্রাম করেছিলেন। মানে রাধারমণ মহারাজ বাড়িতে গিয়েছে প্রোগ্রাম করেছে, তাতেও সে বুঝতে পারে না, আমাকে তো আমার বাড়িতে, আমি তো কোনোদিন, কোথায় তোমার বাড়ি, সেটা জায়গার নাম বুঝে, ও জায়গা তো কোনোদিন যায় না, হ্যাঁ আপনি গেলেন না, ইয়ে ক্লাস দিয়েছেন খুব সুন্দর ক্লাস, মানে কার কথা বলছেন, আপনি রাধা গোবিন্দ মহারাজের ভাই না? আমি না না উনি সাক্ষাৎ আমার মতন দেখতে, কিন্তু আমি তো সেই নয়, সে ঠিক সেই রকম সাক্ষাৎ আর স্বয়ং পার্থক্য হতে পারে। গুরুদেব কিভাবে সাক্ষাৎ সেটা আমি এখন আর বলবো না, এটা কালকে ঠান্ডা মাথায় প্রথম থেকে আমার আলোচনা করব। যদি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে গুরু ভগবান থেকে অভিন্ন, কারণ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর শ্লোক উদ্ধৃত করেছেন, আচার্য মাং বিজানিয়াত ন অবমন্যতে করিচিত ন মর্ত্য বুদ্ধ সুয়েতে সর্বদেবময় গুরু। গুরুকে অত বড় পজিশন দেওয়া হয়েছে, একটু ব্যালান্স করে থাকতে হবে। গুরুকে অত বড় পজিশন দেওয়া হয়েছে বলে কেউ গুরুকে ভগবান বলে করে বসে থাকে? আর গুরুর অত বড় পজিশন, তাহলে এরকম কেউ লোক থাকতে পারে নাকি? কেউ তো গুরুকে আর গুরু বলেই মানে না, দুই এক্সট্রিম দিকে যায়, তাই হচ্ছে না শঙ্করসেন বাবু? একদল মনে করছে তো গুরু অত বড়, তাহলে তো গুরুই বড় হয়ে গেল, তার গুরুকে সব তো ভগবান মনে করলাম। আরেক দল মনে করছে তো গুরুকে যদি অত বড় হতে হয় এরকম লোক কেউ আসে নাকি জায়গাতে? তাহলে আমাদের কোনো গুরু টুরু নেই, বাস সব প্রভুপাদ থেকে পূজা কর, আর গুরু টুরু নিতে হবে না। এই এই দুইজনের দুই দলের একই অবস্থা হয়েছে, এই বেঙ্গলের সহজাদের যে অবস্থা, আমাদের যে ঋত্বিকবাদীদের এই একই অবস্থা। তো সেই জন্য প্রভুপাদের তাৎপর্য বলেছেন, হ্যাঁ কালকে আমরা এটা আরো বিশদভাবে আলোচনা করব, যে কথা এখানে বলা আছে, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত, কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়, তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। গুরুর প্রতি ঈর্ষা অভাব আছে, গুরু পূজা পাচ্ছে, গুরুকে সেবা করা হচ্ছে, কৃষ্ণের প্রতি ঈর্ষা ভাব আছে, মাস্টর যত ভাব আছে, আমাদের যে পরস্পরকে আমরা ঈর্ষা করি, পরস্পরে ভালো দেখতে পারি না, কেন, তার কারণটা কি? এর ভালো হলে আমার অসহ্য হয়, কেন এটা হয়, আমরা কেন পরস্পরকে ঈর্ষা করি, তার গোড়া কারণ কি জানো? তার গোড়া কারণ আছে আমরা কৃষ্ণ প্রতি ঈর্ষান্বিত, আমার কৃষ্ণকে ঈর্ষা করি। ভক্তি চৈতন্য মহারাজ বলছেন খুব সুন্দর একটা কথা, আমরা যে ভগবত ধামে ফিরে যাব, যে সত্যি কঠিন কঠিন এটা থেকে আমরা বুঝতে পারবো। আমরা তো ভালোভাবে নিজেকে জানি না, অন্যের ভালো হলে আমরা যে কতটা জলি, হ্যাঁ দেখবি কি জ্বলবি, ঝিলাই মতন ফুলবি, লেখা আছে না গাড়ির পিছনে, হ্যাঁ লুচির মতন ফুলবি, কোথায় ঝিলাই মতন ফুল লেখা আছে, জ্বলবি হ্যাঁ লুচির মতন ফুলবি। তো আমরা যে অপরের ভালো দেখলে জল জলি, আমি জ্বলছি কিনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না, একটু ভালোভাবে আমরা আত্ম অন্তর্দর্শন করলে বুঝতে পারবো আমি জ্বলছি, অপরের ভালো দেখলে আমি জ্বলি। তো এই যে অপরের ভালো রকম ঈর্ষা হয়, হ্যাঁ তো এটা এসছে গোড়া কারণ, কিন্তু আমার কৃষ্ণকে দেখে জ্বলে, কৃষ্ণকে দেখে আমার ঈর্ষা হয়। তো ভক্তি চৈতন্য মহারাজ বলছিলেন আমরা এই জগতে কেউ একটু ভালো ঘর বাড়ি করে আমরা জল জ্বলতে থাকি, খুব সুন্দরী মেয়ে বিয়ে করলো, টাকা পয়সা হয়ে গেল, ও আমার না ওর কেন হচ্ছে, হ্যাঁ আমরা জ্বলতে থাকি। তো মহারাজ বলছিলেন চিন্তা করে দেখ, আমরা যেন ভগবত ধামে যাবো, সেখানে কে কি দেখবো, সেখানে শত কোটি কোটি গোপী, মানে তারা কত সুন্দর সেটা মানে বলা যায় না, বলবো কত সুন্দর? তা প্রভুপাদ তার একটা তাৎপর্য বলেছেন, আমি সংক্ষেপে বলে দিই, এক এক লাইন করে বলেছেন, এই পৃথিবীতে যে সব থেকে সুন্দরী তাকে কি বলো তোমরা? মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরী। প্রভুপাদ বলছেন তার তাৎপর্য যে বিশ্ব সুন্দরীকে যে স্বর্গের একটা রমণীর সঙ্গে তুলনা করা যায়, স্বর্গের রমণীর যা সৌন্দর্য, এই বিশ্ব সুন্দরীকে তার পাশে বসালে একে মনে হয় ব্যাংক বসিয়াছে এখানে, এখনো তুলনা করে দেখো তার স্বর্গের রমণীটা ব্যাংক দিয়ে শুরু হয়েছে, তাহলে স্বর্গের রমণী কত সুন্দরী। তারপর প্রভুপাদ বলছে স্বর্গের রমণী থাকে তো বৈকুণ্ঠের লক্ষ্মীরা আর শত গুণে বেশি, শত সহস্র গুণে বেশি সুন্দরী, আর বৈকুণ্ঠের লক্ষ্মীদের থাকে গোপীরা কোথাকা গোলক বৃন্দাবনে আছে আর বহু গুণে তারার সুন্দরী। চিন্তা করে দেখ, যদি গোলক বৃন্দাবন থেকে একটা গোপী যদি এখানে জগতে এসে পৌঁছে যায়, তাহলে সারা পৃথিবীর মানুষের অবস্থা কি হবে? কি হবে হরিবল যাবে, কি হবে দেখলে? সে গোপীকে সবাই মূর্ছা হয়ে পড়ে যাবে, জীর্ণই করতে পারবে না, অত সৌন্দর্য জীর্ণ করার ক্ষমতা নেই মানুষের। মানুষ যে ভোগ করবে, প্রতিটা গ্রহের জীবের মধ্যে সম পরিমাণের ভোগের ক্যাপাসিটি তো দেওয়া নেই। এই মর্তলোকে আমরা আসে যে ভোগ করি, এই শরীরে স্বর্গে যাবো ওইটা ভোগ করতে পারবো না, আর বর্ষ করে যাবো বর্ষ। তাই স্বর্গের ভোগ করবার জন্য সেরকম একটা ক্ষমতা দেবে তোমাকে। তো গোলক বৃন্দাবনে যারা আছে সেই সেই সৌন্দর্য এখানে ডাইজেস্ট করতে পারবে না কেউ। তো মহারাজ বলছিলেন সেরকম একজন দুজন নয়, কোটি কোটি সেরকম সুন্দরী গোপী। আর অত গোপী মেয়ে গোপীদের মধ্যে কয়জন ছেলে বসে আছে? একটাই ছেলে বসে আছে। আর সেই ছেলের দিকে কোটি কোটি গোপী অপলক নয় তাকিয়ে বসে, তো গিলে ফেলবে যেরকম বসে আছে। তো মহারাজ বলছেন দেখো তো চিন্তা করে, সেখানে যদি আমরা যাই কার ঈর্ষা না হবে, কে না জ্বলবে, কার মন আরে বাপ রে বাপ তুমি এইরকম, হ্যাঁ এই এরকম মনে আমরা জ্বললাম বলে এখানে। তো মহারাজ বলছিল আমার যে সাধারণ জিনিসকে দেখে সহ্য করতে পারি না, ওকে কি করে সহ্য করবো? তা আমাদের এটাকে এক্সারসাইজ করতে হবে, ওইখানে কিছু কিছু ঈর্ষা করবো না, এখানে এক্সারসাইজ করতে হবে। সাধারণ ভক্তের দেখে জ্বলবো না, গুরুদেবকে দেখে জ্বলবো না, কৃষ্ণকে দেখে জ্বলবো না। তো আমরা তো প্রথম থেকেই ফেল, হ্যাঁ আমাদের প্রথম থেকেই ফেল। আমরা ভক্তের দেখে জ্বলি, গুরুদেব দেখে লোক জ্বলে, বুঝতে পারছো? এইটা প্রমাণ যে গুরুদের প্রতি ঈর্ষা ভাব রয়েছে। তো আমার খুব নিম্ন আমাদের প্রকাশিত হয় না, একটু বড় হলে প্রকাশিত হবে হয়তো। আমাদের এখন ভক্তের প্রতি ঈর্ষা রয়েছে, তার গুরুর প্রতি ঈর্ষা রয়েছে, কৃষ্ণের প্রতি ঈর্ষা রয়েছে, সব সুপ্ত ভাবে রয়েছে, হৃদয়ে রয়েছে এটা আমাদের। তো সেই জন্যই এই জন্যই আমাদের এইটা কি করে দূরীভূত হবে, এই ঈর্ষান্বিত। তাকে একজন সাধারণ মানুষের বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। গুরুকে এরকম সাধারণ মানুষের মতন দেখতে নেই, কেন তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। কিভাবে গুরুদেবের মধ্যে সমস্ত দেবতারা অধিষ্ঠান করছে, অর্থাৎ দেবতাদেরকে যেরকম পূজা করা হয়, দেবতার যেরকম পূজ্য গুরুদেব সেরকম পূজ্য, বরঞ্চ গুরুদেব ভগবানের মতন পূজ্য। তাই বলা আছে প্রথমন্ত গুরু পূজ্য তত্তদ মদ অর্চনম, ভগবান বলছেন প্রথমস্ত গুরু পূজ্য তত্তদ মদ অর্চনম। প্রথমে গুরুদেবের পূজা করে তারপরে আমার যে অর্চনা করবে, অন্যথা নিষ্ফলম ভাবে, অন্যথা তোমার পূজো সমস্ত নিষ্ফল হয়ে যাবে। আর গুরুদেবের হৃদয়ে, গুরুদেব ভগবান থেকে অভিন্ন কিন্তু গুরু ভগবান নয়, কিন্তু তবু ভগবান থেকে অভিন্ন কেন বলা আছে? না গুরুদেব যখন শিষ্যকে দীক্ষা দেবেন তখন ভগবান তার অনুগ্রহ শক্তিকে গুরুদেবের হৃদয়ে প্রকাশিত করবে, প্রকাশিত করে। আসলে গুরু দীক্ষা দেয় না, ভগবান প্রকাশিত হয় তাকে দীক্ষা দেয়। তো সেই সময় গুরু আর ভগবান অভিন্ন। সেজন্য আমাদের ইস্কনে চিন্তাধারা কি, যদি কোন গুরু কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছে, সে গুরুর পতন হলো, সেই ভক্ত আর দীক্ষা না নিলে কোনো অসুবিধা নেই। আমি চিন্তা করি এর ঠিকই, কেউ কেউ নিতেও পারে, কেন না সে গুরুতে দীক্ষা গেছে না, গুরুর মধ্যে এটা পড়ে আমি যা বুঝছি, গুরুর মধ্যে ভগবান তার তার করুণার শক্তিকে প্রকাশ করেছেন, সেই জন্য গুরু কৃষ্ণ অভিন্ন বলে বলা আছে। গুরুর মধ্যে কৃষ্ণ আবির্ভূত হয়, সেই জন্য বলা আছে না দীক্ষা কালে কৃষ্ণ তার কি করে আত্মসম, কেন বলা আছে, কেন বলা আছে, তাকে সে কৃষ্ণ আত্মসাৎ করেছে। তাই সেই শিষ্য যে শিক্ষা গুরুর সান্নিধ্যে থেকে সাধন ভজন করে সেও ভগবত ধামে যেতে পারবে, এটা আমার চিন্তাধারা, আমার আমার মনে করছি এরকম ভাবে একটা। তো এভাবে এই শিক্ষা গুরু দীক্ষা গুরু অন্তর্যামী গুরু এই ব্যাপার থেকে এটা কালকে থেকে আমরা আরম্ভ করব। তো আজকে এখন এইখানে আমি শেষ করি। একটা দুটো প্রশ্ন যদি থাকে বা কিছু তোমাদের কমেন্ট থাকে যদি বলতে চাও তাহলে বলতে পারো। হ্যাঁ,
না গুরু পরম্পরা তো একটা হচ্ছে ভাগবত পরম্পরা, আর একটা কি
শিক্ষা পরম্পরা, দীক্ষা পরম্পরা। এই শিক্ষা পরম্পরাটাকে ভাগবত পরম্পরা বলা আছে, দীক্ষা পরম্পরা রয়েছে, যে গুরু দীক্ষা অনুসারে আসছে। কোন কোন সময় শিক্ষা পরম্পরা অনুসারেও রয়েছে। গুরু পরম্পরা দুটাই গুরু পরম্পরা, দীক্ষা হচ্ছে কোন শিক্ষার মাধ্যমে পরম্পরাও চলছে, হয়তো সে মন্ত্র দীক্ষা পায় না, শিক্ষা পেয়েছে সে অনুসারে পরম্পরা চলছে। তা আমাদের নাকি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে শিক্ষা, আমাদের পরম্পরা বেশি শিক্ষার উপর প্রাধান্য দেওয়া হয়েছে বলো। চৈত্যগুরু, চৈত্যগুরু হচ্ছেন পরমাত্মা, যেমন জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য কি, জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। তো জীবের, জীবের তো কোনোদিন ভগবানের সাক্ষাৎ হয় না, তাই ভগবান তিনি নিজেকে দুই রূপে প্রকাশ করছেন, জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, চৈত্য গুরু রূপে পরমাত্মা রূপে। এই পরমাত্মার কি রোল আছে, কি কাজ আছে, গুরু বলবে কিন্তু পরমাত্মাটাকে উপলব্ধি করিয়ে দেবে, বুঝিয়ে দেবে। হ্যাঁ, চৈত্য গুরু মানে পরমাত্মা, যে ভগবানের যে প্রকাশ, আংশিক প্রকাশ আমাদের হৃদয়ে রয়েছেন। তো যে বলা আছে না, তেসাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম, তো সে চৈত্য গুরুপে রয়েছেন, সে বুদ্ধি দিয়ে দেবে, বুঝিয়ে দেবে, অনুভব করিয়ে দেবে। গুরু তো অনুভব করতে পারেন, গুরু জ্ঞান দিল, গুরু মন্ত্র দেবে, কোন চৈত্য গুরু আমাদের অনুভব করাবে। তেসাম এবান কম্পার্থম অহম অজ্ঞানজতমহ নাশায়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা, সে অনুভব করাবার কাজটা আছে চৈত্য গুরুর কাজ, পরমাত্মা। এই জন্য বললাম উনি ধরতে পারছে না চৈত্য গুরু পরমাত্মাটা কি, এটা কি চেতনা, এই পরমাত্মাকে বুঝতে হবে, তাহলে বুঝতে পারবে, তাহলে হবে।